السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین اياک نعبد وإياک نستعین اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين.
رمضان گزر گیا,
رمضان
آج ہم اللہ تعالیٰ کے فضل
پار ہوئے گئے تھے. ہم آج ہم اللہ تعالیٰ فضل عید اجاپن کرتی.
بہت سو کی ہم میں سے یہ خواہش
ہمارے مدھے ہوتے ہیں انکر یہ آکانکھا
ہمارے
ٹھیک تھا کہ جے ہمارے جن جن وہ عید ستیکار عید پرینت ہوئے یہ جن
بہت سے لوگ
انکے
لکھتے بھی رہتے ہیں مجھے
اما کے چٹھی پتر لکھے تھکن.
دعا کریں گے اللہ تعالیٰ
جی حضور دعا کروں جن اللہ تعالیٰ আমাদেরকে সত্যিকার ঈদ দান করেন, সত্যিকার ঈদ পালনের তৌফিক দেন. কিন্তু সত্যিকার ঈদের যে বিশ্বাস অধিকাংশ মানুষের হৃদয়ে এমনই যে সকল বিপদাপদ যেন দূরীভূত হয় এবং আমরা যেন এই বিপদাপদ থেকে মুক্তি লাভ করি. হুজুর বলেন যে নিঃসন্দেহে এটিও এক প্রকার ঈদ, একজন মোমিনের হৃদয়ে স্থায়ী আনন্দের আকাঙ্ক্ষা যখন জন্মে তখন এই চেতনার সঙ্গে সেই আকাঙ্ক্ষা জন্মে যে আল্লাহ তালার সন্তুষ্টি হওয়ার মাধ্যমে এই স্থায়ী আনন্দ আমরা লাভ করতে পারি, আল্লাহ তালার পুরস্কার রাজি লাভ করার মাধ্যমে এই আনন্দ আমরা লাভ করতে পারি. কিন্তু এই স্থায়ী আনন্দ অর্জনের জন্য
মুস্তাকিল
ঈদকে স্থায়ী ঈদে পরিণত করা প্রয়োজন, নতুবা প্রত্যেক ঈদ
দায়মী খুশিও কা খেয়াল আনে
স্থায়ী আনন্দ
আশার
ধারণা বা সাময়িক দোয়ার ফলে যে সাময়িক দোয়া যে আমাদের ঈদ যেন স্থায়ী ঈদ হয়, এই সাময়িক দোয়ার ফলে স্থায়ী ঈদ লাভ করা সম্ভব নয়. মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন. আমি হুজুরের সেই খুতবা থেকে সহায়তা নিয়েছি, কিছু ঘটনা সেখান থেকে আমি আরোহণ করেছি, কিছু কথা সেখান থেকে আমি সংগ্রহ করেছি. সত্যিকার ঈদ একজন মোমেনের জন্য, একজন বিশ্বাসীর জন্য এভাবে হতে পারে যখন এর যে আনুষঙ্গিক বিষয়াদি আছে তা যখন পূর্ণ করা হবে বা হয়. আমরা প্রতি বছর ঈদ উল ফিতর উদযাপন করে থাকি যা রমজানের এক মাস সাধনার পর এসে থাকে. এরপর আরেকটি ঈদ রয়েছে, তা হচ্ছে ঈদ উল আজিয়া. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া জুমাকেও বা শুক্রবারকেও ঈদের দিন আখ্যা দিয়েছেন. হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেছেন অনেক মানুষ এই ঈদ সম্পর্কে অনবহিত, অর্থাৎ জুমার ঈদ সম্পর্কে। আর বাস্তবতাও এটি,
ঈদ পর
ঈদ উপলক্ষে যেভাবে আয়োজন করা হয় আর যেভাবে ঈদের নামাজে উপস্থিতি বেড়ে যায়, জুমার নামাজে উপস্থিতি এতটা দেখা যায় না। বছরের শেষে বা বছর ঘুরে যে ঈদ আসে বা ঈদুল আজিয়া যে এসে থাকে, তখন যদি আমরা গণনা করি তাহলে পুনরায় সোয়া দুই মাস পরে সেই বড় ঈদ আসবে বা ঈদুল আজহা আসবে। প্রায় দশ মাস পরে পুনরায় আরেকটি ঈদের আয়োজন করা হয়, অথচ আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তম দিনকে ঈদের দিন আখ্যা দিয়েছেন, ঈদের দিন নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা জুমের এক জুমার পরে আরেক জুমাকে ঈদকে স্থায়ী ঈদ উদযাপনের নির্দেশ দেননি। যদি আমরা জুমার পর অন্যান্য দিনগুলোতে নিজেদের দায় দায়িত্ব আমরা ভুলে যাই আর আমাদের দৈনন্দিন যে আবশ্যক দায়িত্ববলী রয়েছে যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তা যদি আমরা পালন না করি, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী আমরা হতে পারি না, আল্লাহর সন্তুষ্টি লাভকারী হতে পারি না। অতএব ছোট ঈদ বা বড় ঈদ, যাকে কোরবানির ঈদ বলা হয় অথবা জুমা, এই সব ঈদ সাময়িক ঈদ। এজন্য যে সত্যিকার ঈদের যে দাবি তা এই ঈদের নামাজ আদায় করার মাধ্যমে হতে পারে না। আল্লাহ তাআলা তিনটি ঈদের মাধ্যমে আমাদের এই শিক্ষা দিয়েছেন যে তোমাদের আধ্যাত্মিক পদমর্যাদা অর্জনের সুযোগ দেয়া হয়েছে, এই সুযোগগুলোতেই তোমরা সন্তুষ্ট থেকো না, এগুলো লাভ করার মাধ্যমে তোমরা থেমে যেও না। আসল আনন্দের জায়গা তখন হবে বা আসল আনন্দ তখন হবে যখন এই বিরতির সময়, যখন তোমরা এই বিরতির সময়ও আনন্দের সুযোগ তোমরা সন্ধান করবে, অর্থাৎ এক ঈদ থেকে আরেক ঈদ বা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে বিরতি রয়েছে, জুমা বা ঈদ পরে তোমরা এটি মনে করো না যে আধ্যাত্মিক পদমর্যাদা লাভের যে সুযোগ ছিল তা আমরা লাভ করে ফেলেছি, তা আমাদের অর্জিত হয়ে গেছে। যারা এই ধরনের চিন্তা করে তারা নির্বোধ বা এগুলো নির্বুদ্ধিতাপূর্ণ চিন্তাধারা। এটি এমন যেভাবে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী সপ্তাহ শেষে যদি ছুটির দিন ভুলে যায়, এখানে শনিবার রবিবার ছুটি হয় বা মুসলমান দেশগুলোতে শুক্রবার ছুটি হয়, যে এরপর আমাকে স্কুলেও যেতে হবে, তাহলে প্রথমে তাকে তার পিতামাতা অসন্তুষ্ট হবে, তাকে স্কুলে পাঠাবে, স্কুলে গেলে স্কুলে শিক্ষক বৃন্দ তার প্রতি অসন্তুষ্ট হবে, অনেক সময় শাস্তিও দিয়ে থাকে, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। অনুরূপভাবে যদি মানুষ মনে করে যে ঈদ এসে গেছে, রমজান আমরা পার করেছি, এখন আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা আমি পালন করে ফেলেছি, অথবা ইবাদত করা সম্পর্কে যে নির্দেশ ছিল তা শুধু রমজান মাসের জন্যই প্রযোজ্য ছিল, অথবা কেউ যদি মনে করে যে আমি রমজান মাস অতিবাহিত করেছি আর ঈদও উদযাপন করেছি, এখন আগামীতে আমার কোনো ঈদের রমজানেরও প্রয়োজন নেই আর ঈদেরও কোনো প্রয়োজন নেই, যা করার আমার করা হয়ে গেছে, অথবা এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সময় যে জুমায় আমাকে পরবর্তী জুমায় যেতে হবে বা জুমার মধ্যবর্তী যে সময় আছে সে সময় ইবাদত করা প্রয়োজন আছে, তাহলে এমন ব্যক্তি এমন মানুষ নিজের ঈমান হারিয়ে বসবে আর খোদার দৃষ্টিতেও সে অধঃপতিত হবে। মোট কথা, এই এসব ঈদ শুধু আনন্দ উদযাপনের জন্য আসে না, বরং এই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করে যে আধ্যাত্মিক পদমর্যাদা এটিও সাময়িক হয়ে থাকে, আধ্যাত্মিক জগতে উন্নতির ক্ষেত্রে যদি প্রত্যেক জুমা বা প্রত্যেক শুক্রবার বা প্রত্যেক ঈদ যদি আপনাদের জন্য মাইল ফলক না হয়, তাহলে সেই ঈদ মানুষের জন্য আনন্দের পরিবর্তে ধ্বংসের কারণ হতে পারে বা ধ্বংসের কারণ হয়ে থাকে। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে বলেন যে একজন পুরনো আহমদী ছিলেন, আমি তার কাছে চাঁদার জন্য যাই যে এই প্রয়োজনের জন্য চাঁদা দিন। সে সম্পদশালী ছিল, ধন সম্পদের অধিকারী ছিল, কিন্তু চাঁদার কথা শোনা মাত্র সে বলে আমি পূর্বেই অনেক চাঁদা দিয়েছি, আমি আগেই অনেক চাঁদা দিয়েছি এবং আমি মনে করি যে এখন আমার জন্য কোন চাঁদা দেওয়া আবশ্যক নয়। এর ফলে কি দাঁড়িয়েছে, এর ফলাফল কি দাঁড়িয়েছে, একদিন দেখেছে বন্ধুরা দেখেছে যে সে আস্তে আস্তে নামাজ পড়তে আসে না, তখন সে বলে আমি অনেক নামাজ পড়েছি, সরকার কিছু সময় পর মানুষকে পেনশন দেয়, তাহলে খোদা তালা কেন দিবেন না, এই জন্য নামাজ পড়া থেকে আমি এখন ছুটি নিয়েছি বা নামাজ আমার জন্য আবশ্যক নয়। অতএব দেখুন একটি বিষয় একটি মন্দ তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, ধীরে ধীরে বরং পাপের দিকে তাকে নিয়ে গেছে। সে তাদের পূর্বের কোরবানিকেই যথেষ্ট জ্ঞান করেছে আর এটি মনে করেছে যে এসব কোরবানির ফলে আমার একটি আধ্যাত্মিক পদমর্যাদা লাভ হয়ে গেছে, আমি সেই আধ্যাত্মিক স্থায়ী পদমর্যাদা লাভ করেছি। যে জিনিস এসব কোরবানির মাধ্যমে ত্যাগের বিনিময়ে অর্জিত অর্জন করার কথা ছিল তা আমি অর্জন করে ফেলেছি, এই চিন্তা ভাবনার কারণে নামাজও সে ছেড়ে দিয়েছে, যা মৌলিক নির্দেশ বা ফরজ একজন মুসলমানের জন্য। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে মুসলিম লিখেছেন যে কিছু কাল পর সে মারা যায়, নতুবা এটি অসম্ভব ছিল না যে হয়তো এই কথা বলে বসতো যে অনেক দীর্ঘদিন আমি খোদার উপর ঈমান এনেছি, এখন আর ঈমান রাখার কোন প্রয়োজন নেই। অতএব পৃথিবীতে এমন এমন মানুষেরও বাস রয়েছে, এমন এমন মানুষও বাস করে, যা হোক তা এর ফলে তার কর্মের তার যে ব্যবহারিক যে কর্মগুলো রয়েছে তার থেকে সে বিচ্যুত হয়েছে, কিন্তু কমপক্ষে তার ঈমান বেঁচে গেছে। এটি আমাদের জন্য একটি প্রাঞ্জল উপমা, সুস্পষ্ট নিদর্শন। কিছুকাল মানুষ ধর্ম সেবার আগ্রহ রাখে এবং সোৎসাহে সে ধর্ম সেবা করে, জামাতে কাজে অংশ নেয়, কিন্তু কিছুকাল পর ধীরে ধীরে সে পিছু হটতে থাকে। কিন্তু বিভিন্ন কারণ হয়তো হয়ে থাকবে, অজুহাতও সে দাঁড় করাবে, কর্মকর্তাদের কারণেই সে অজুহাত হোক না কেন, সেসব অজুহাত এই সমস্ত লোকদের ধর্ম সেবা হতে পিছনে সরিয়ে দেওয়া উচিত নয়, কেননা কোরবানি এবং খেদমত এই সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, মানুষ ব্যক্তিগত ভাবে করে না, নিজের জন্য করে না। অনেক মানুষ এমনও আছে যাদের ইচ্ছা অনুযায়ী যদি কোনো কাজ না করা হয় তাহলে তারা প্রথমে কাজ করা থেকে অপারগতা জানায়, তারপর আর্থিক কোরবানির ক্ষেত্রে দুর্বলতা দেখায়, এরপর ইবাদত বা মসজিদে আসার ক্ষেত্রে তারা দুর্বলতা দেখাতে আরম্ভ করে। মোট কথা এর বিভিন্ন রীতি রয়েছে বা বিভিন্ন দিক রয়েছে, মানুষ কোনো কাজে কোনো কর্মে স্থায়ী ভাবে চলতে পারে না। আল্লাহ তালার কৃপা অর্জন করার ক্ষেত্রে এই অধৈর্যের কারণে, অবিচলতা না থাকার কারণে তারা দুর্বলতা দেখাতে থাকে। যদিও আল্লাহর প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে দুর্বলতা আর ইবাদতের ক্ষেত্রে দুর্বলতা অথবা কিছুদিন কিছুদিন পর এই সমস্ত লোকদের দেখা যায় যে তারা ধীরে ধীরে পিছু সরতে থাকে, কিন্তু অনেক সময় যেমনটি আমি একজন ব্যক্তির উপমা দিয়েছি যে ধীরে ধীরে তাদের ইমানও দুর্বল হতে আরম্ভ করে। অর্থাৎ এই আমাদের এদিক থেকে আমাদের আত্মবিশ্লেষণ করার প্রতি মনোযোগ আকর্ষণ করা উচিত যে আমরা আমাদের ঈদের আনন্দকে কিভাবে স্থায়ী রূপ দিতে পারি, কোন পথের সন্ধান আবশ্যক যা আল্লাহ তাআলার কৃপা এবং ফজলকে সর্বদা আমাদের অর্জন করতে সাহায্য করবে। আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান তিনি সর্বদা তার বান্দাকে যেন দান করেন এবং বেহিসাব দান করেন। আল্লাহ তাআলা চান তিনি তার বান্দাকে চিরন্তন বা স্থায়ী জান্নাতে প্রবেশ করাতে এবং তার চিরস্থায়ী পুরস্কার রাজিতে ভূষিত করতে। ইসলামের খোদা নাউজুবিল্লাহ সেই খোদা নন যার সম্পর্কে অন্যান্য ধর্ম এই বিশ্বাস পোষণ করে যে সেই চিরস্থায়ী জান্নাত দেওয়ার মালিক আল্লাহ নন, কেননা তার ভান্ডার শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, অথবা জান্নাতে জায়গাই অবশিষ্ট থাকবে না। ইসলামের খোদা
তো
এই পৃথিবীতেও মানুষকে জান্নাত দিয়ে থাকেন এবং পরজগতেও মানুষকে জান্নাত প্রদান করেন, কিন্তু এজন্য অবিচলতা হচ্ছে শর্ত এবং স্থায়ী এবং চিরন্তন জান্নাত লাভ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন এবং তারা
খুশ নসিব বানায়ে গে তো জান্নাত মে হোগে,
তারা জান্নাতে হবে এবং সেখানেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আকাশ এবং পৃথিবী থাকবে ততদিন তারা সেই জান্নাতে থাকবে, কেবল তারা ব্যতীত যাদের সম্পর্কে খোদা চাইবেন, এবং এর শিকড় কখনো কর্তিত হবে না। এটি স্থায়ী জান্নাত, এই জান্নাত কখনো শেষ হবে না। এই ইনি হচ্ছেন আমাদের খোদা। তিনি বলেন আমরা যা কিছু জান্নাতবাসীদের দিব তা তাদের কাছে স্থায়ী ভাবে থাকবে, তা আমরা কখনোই ফিরিয়ে নেব না। আমাদের পুরস্কার সর্বদা বা চিরন্তন থাকবে। আল্লাহ তাআলার দান এমনই আতান গায়রা মাজজুজ, যা কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীদের পুরস্কার কখনোই কর্তিত হবে না এবং কখনোই শেষ হবে না। মোট কথা, বিশ্বাসীদের জন্য এটি সত্যিকার ঈদ যা কখনোই অফুরন্ত আনন্দের আকারে, অফুরন্ত পুরস্কারের আকারে মানুষ পাবে এবং যা মানুষের কাছে স্থায়ীভাবে থাকবে, চিরকাল থাকবে। এই অকর্তিত ঈদ সাধারণ মুমিনের জন্য এমন জান্নাত যা স্থায়ী ভাবে থাকবে, যা চিরস্থায়ী। আর সত্যিকার ঈদও সেটি যখন মানুষ চিরস্থায়ী জান্নাত লাভ করবে, সেটি মূলত ঈদ, এবং এমন স্থানে সে উপনীত হবে যা জান্নাত, আর এটি সত্যিকার একজন বান্দার পদমর্যাদা বা মোকাম। আর এই জান্নাত তখনই লাভ করা সম্ভব যখন অনবরত আল্লাহ তালার বান্দা হয়ে থাকবে। আর যে বান্দা এই পৃথিবীতে নিজের আধ্যাত্মিক কর্মকাণ্ডকে পরিত্যাগ করে সে খোদার এই চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত
হয়।
কিন্তু এই মূল বিষয়কে, এই আসল বাস্তবতাকে এই পার্থিব লোকজন বুঝতে পারে না, বা অনেক লোকই বুঝতে পারে না। সাধারণ মুসলমানদের মধ্যে পীর ফকিররা নিজেদের যে মন গড়া যে পদমর্যাদা রয়েছে এর কারণে তারা মুসলমানদের মাঝে ভুল বিশ্বাস সৃষ্টি করে দিয়েছে, এমন এমন অজুহাত তারা দাঁড় করিয়েছে যে এখন সেসব পীর ফকিরদের পদমর্যাদার কারণে এখন তাদের আর কোন ইবাদতের প্রয়োজন নেই, অনবরত কোন ইবাদতের প্রয়োজন নেই, কেন তারা খোদা পেয়ে গেছে। এখন সাধারণ মুসলমান এবং উম্মতে মুসলিমার মাঝেও এই ভুল বিশ্বাসই তারা প্রচলন করেছে। যদি একবার খোদা পাওয়া যায় তাহলে তার অন্য আর কোন কর্মের প্রয়োজন পড়ে না, অথবা অনবরত ইবাদত বা সৎকর্মের প্রয়োজন পড়ে না। যখনই প্রয়োজন দেখা দিবে তখন পীর সাহেবের কাছে গিয়ে অথবা কোন নামধারী ওলামা বা আলেমের কাছে গিয়ে দোয়া করিয়ে বা তাবিজ নিয়ে আল্লাহ তাআলার পুরস্কার লাভকারী হয়ে যাব আমরা বা পুরস্কার অর্জনকারী আমরা হয়ে যেতে পারবো। কেননা পীরদের অবস্থা হচ্ছে তারা বলে যে আমরা এত শীর্ষ পর্যায়ের বুজুর্গ, যেমনটি আমি বলেছি যে এখন আমাদের কোন ইবাদতের প্রয়োজন নেই। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন যা এই পীর ফকিরদের কারণে প্রভাবিত ছিল, যিনি সে আমার কাছে এসে বলে যে আমাকে আমি একটি প্রশ্ন করব। আমি বললাম যে ঠিক আছে, আপনি কি প্রশ্ন করতে চান করুন। বলেন যে যদি কেউ নদীর অন্য অপর প্রান্তে যাওয়ার জন্য নৌকায় আরোহণ করে আর অপর প্রান্তে পৌঁছে সে কি করবে? হুজুর বলেন যে খুব সহজেই উত্তর দেওয়া যেতে পারত যে আর নৌকা সে অপর প্রান্তে গিয়ে পৌঁছে যাবে, নেমে যাবে অথবা নৌকায় বসে থাকবে। সাধারণ অবস্থায় একজন মানুষ এই উত্তরই দিবে যে যখন আপনি অপর প্রান্তে পৌঁছে গেছেন তখন নেমে যান। সেই ব্যক্তি নিজের মতে সে অনেক বড় একটি প্রশ্ন করে বসেছিল। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বাহ্য তো এই উত্তরই আমি আমার দেওয়ার কথা ছিল, যখন কিনারায় পৌঁছে গেছে নেমে যাও। কিন্তু তার একথা যখন আমি বলতাম যে তুমি নেমে যাও তাহলে সে পরবর্তী প্রশ্ন এটি করত যে ঠিক আছে, যদি নেমে যাওয়ারই বিষয় হয় তাহলে যখন মানুষ খোদাকে পেয়ে যায় তখন আর ইবাদত বা আমলের কি প্রয়োজন? মুসলিম বলেন যখন সে এই প্রশ্ন করে তখন তার প্রশ্নের প্রেক্ষাপট আমাকে বুঝিয়ে দেন, আমার হৃদয়ে এর প্রেক্ষাপট সৃষ্টি করেন, আমি তাকে উত্তর দেই যে যদি কোন নদীতে সে নৌকায় আরোহণ করে, যদি এই নৌকা এই নদীর কোন প্রান্ত থাকে তাহলে নেমে যাও, যখন প্রান্ত অপর প্রান্তে আসবে তখন নেমে যাওয়া এটি বুদ্ধিমানের কাজ। কিন্তু যদি কোন নদীর কিনারাই না থাকে, প্রান্তই না থাকে, তাহলে যেখানেই সে নৌকা থেকে নামবে সেখানে সে ডুবে মরবে। তিনি বলেন আমার এই উত্তর শুনে সে অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এরপর নিশ্চুপ থাকে, অনেকক্ষণ চিন্তা করতে থাকে, তারপর বলে তাহলে এই যে ইবাদত এগুলি কি আমাদের সবসময় করতে হবে? হুজুর বলেন এর অর্থ এটাই দাঁড়ায়। সেই ব্যক্তি মূলত সাধারণ যে ফকির বা পীর তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনে এসেছে। যখন নামাজ পড়া হয় খোদাকে পাওয়ার জন্য, যদি খোদা পেয়ে যাও তাহলে আর নামাজ পড়ার প্রয়োজন কি? অন্যভাবে আরেকটি ঘটনা খলিফাতুল মসীহ আউয়াল বলেছেন তার এক বোন সম্পর্কে যে তিনিও পীর ফকিরদের মাধ্যমে প্রভাবিত হয়ে বলেন যে মসীহ মওউদের কোন প্রয়োজন নেই, আমি অমুক পীরের বায়াত করেছি, যদি মৃত্যুর পর আল্লাহ জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আমার পুরো দায় দায়িত্ব পীর সাহেব নিয়েছেন, কেউ আমাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, এই বিশ্বাসও তার জন্মেছিল। অতএব তারা মনে করে রোজা রাখা হয় খোদা তালার সাক্ষাতের জন্য, নামাজ পড়ে খোদার জন্য, কিন্তু যখন খোদা পেয়ে যায় তখন নামাজের প্রয়োজন নেই বা রোজার প্রয়োজন নেই, অন্য কোন সৎকর্মের প্রয়োজন নেই। যাকাত দেওয়া হয় খোদা তালার সাথে সাক্ষাতের জন্য, যদি খোদা পাওয়া যায় তাহলে আর কোনো কাজের দরকার নেই। যে খোদাকে পেয়ে যাবে তার এসব কাজ করার প্রয়োজন কি? যা হোক, এভাবে অন্যান্য যে পুণ্যকর্ম বা সৎকর্ম এর থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় যা খোদাকে লাভ করার জন্য করা হয়। যদি খোদা পেয়ে যাওয়া যায় কেউ তাহলে এসব সৎকর্মের প্রয়োজন, যদি খোদা পাওয়া পেয়ে যায় তাহলে মানুষ নিজেকে কেন অধিক কষ্টে নিপতিত করবে? এসব পণ্য গন্তব্যে পৌঁছানোর জন্য বাহনের কাজ দেয়, বাহনের কাজে আসে। যদি গন্তব্যে পৌঁছে যায় তাহলে বাহনের উপর বসে থাকা এটি তো নির্বুদ্ধিতা। মানুষ যদি ঘরে পৌঁছে কথা বলে যে এখন ঘরের ভিতরে যাওয়া দরকার কি, আমি তো ঘরে পৌঁছে গেছি, এখন আমার আমি গাড়িতেই বসে থাকবো, আমার দরকার থাকে ভিতরে যাওয়ার। অতএব যখন মানুষের গন্তব্য সীমিত হবে তখন বাহন থেকে নেমে যাওয়াই প্রয়োজন। কিন্তু যদি গন্তব্য সীমাহীন হয় তাহলে যেখানেই মানুষ বাহন থেকে আরো নামবে সেখানেই সে ধ্বংস হয়ে যাবে। এ ধরনের অনেক মানুষ রয়েছে যারা পীর ফকিরদের মুরিদ হয় না ঠিকই, কিন্তু তাদের ধ্যান ধারণায় তারা প্রভাবিত হয়, তাদের শিক্ষায় প্রভাবিত হয়, তাদের হৃদয়ে সেই শিক্ষা গুপ্ত থাকে, একসময় গিয়ে তা প্রকাশ হয়ে পড়ে। তাদের কর্ম তাদের নিজের ভিতরের অবস্থা প্রকাশ করে দেয়। কিছুদিন নামাজ পড়ে তারা মনে করে যে এখন আমাদের নামাজ পড়ার আর কোন প্রয়োজন নেই। কিছুদিন রোজা রেখে তারা মনে করে যে এখন আর রোজা রাখার কোন প্রয়োজন নেই। কয়েকদিন সদকা খয়রাত করে তারা বলে যে এখন আমাদের আর সদকা খয়রাত করার কোন প্রয়োজন নেই, কেননা আমরা অনেক সদকা করেছি। কিন্তু এই জাগতিক কাজকর্মে কখনোই তাদের এই বিষয়টি আসে না যে আমরা অনেক খাবার খেয়েছি, এখন আর কোনো খাবারের প্রয়োজন নেই। আমরা অনেক পানি পান করেছি, জুস পান করেছি, এখন আমাদের পানি পান করার বা জুস পান করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই নিজেদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কোনো জিনিসের প্রয়োজন নেই। পুরনো কাপড় পরে এই কথা বলেনি যে আমরা অনেক কাপড় পরেছি, এখন গরম হোক বা শীত হোক আমরা আবহাওয়া অনুযায়ী আমরা পোশাক পরব না। যদি তারা এই চিন্তা রাখত তাহলে তারা নিজেদের প্রাণের উপরে স্বয়ং জুলুম করবে। এমন যদি কারো চিন্তা ভাবনা হয় তাহলে সে নিজের প্রাণ উপরে জুলুম করবে, অথবা তাদের আত্মীয় স্বজন নিকটজন তাদেরকে মানসিক রোগী মনে করে তাদেরকে মানসিক হাসপাতালে তাদেরকে ভর্তি করিয়ে দিবে। শারীরিক প্রয়োজন পূর্ণ করার জন্য, নিজেদের জীবনের শ্বাসকে ধরে রাখার জন্য, নিঃশ্বাসকে ধরে রাখার জন্য মানুষ সব ধরনের চেষ্টা করে, কিন্তু আত্মার শক্তির জন্য এই চেষ্টা তারা করে না। বলা হয় যে অনেক কিছু করে বসেছি করেছি অথবা মনোযোগ থাকে না, অলসতা দেখায়। কখনো এমনটি হয় না যে খাবার খাওয়া তারা ভুলে যায়, এমনটি কখনো হয় না। অথবা কাজে যাবার পূর্বে প্রস্তুতি নিয়ে ভালো কাপড় পরে বের হতে হবে, এটি তারা ভুলে যায়, এমনটি কখনো হয় না। ভুলে যায় তাদের দায়িত্ব কি, তাদের জন্য আবশ্যক কর্তব্য কি, এটি তারা ভুলে যায়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জান্নাতের নাম নাও যাদের খোদা তাআলার প্রতি বিশ্বাস আছে, তারা একথা বলে ঠিকই যে খোদাও লাভ করব আর খোদা তাআলার পুরস্কারও যেন আমরা লাভ করব। কিন্তু এসব পুরস্কার লাভ করার জন্য নিজেদের দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মনোযোগ থাকে না। যেভাবে শারীরিক খাদ্য এবং আবশ্যক মানুষের জীবন রক্ষার জন্য আবশ্যক, অনুরূপ ভাবে আধ্যাত্মিক খোরাক, নামাজ, রোজা, সদকা, খেরাত, এটিও আধ্যাত্মিক জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আবশ্যক। অন্যভাবে অন্যান্য শরীয়তের বিধিনিষেধ রয়েছে, তাও আধ্যাত্মিক জীবনের আবশ্যক অংশ। অনেকে মনে করে যে আমার সাথে কয়েকটি স্বপ্ন দেখে তারা মনে করে যে খোদার সাথে আমাদের জীবন্ত সম্পর্ক গড়ে উঠেছে, এখন নামাজ পড়ার প্রয়োজন রয়েছে আর বান্দার প্রাপ্য অধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে এবং জামাতের ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নেই বা খলিফার হাতে বয়াতেরও এখন কোনো প্রয়োজন নেই। এ ধরনের মানুষ তারা আধ্যাত্মিক জীবন থেকে বিচ্যুত হওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। তারা নিজেদের বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক মোকামে উপনীত, কিন্তু আসলে তারা পৌঁছে না। এরা সাময়িক ঈদকে চিরস্থায়ী ঈদ মনে করে বসে আর এর এই বিশ্বাসের ফলে আধ্যাত্মিক জীবন ধ্বংস করে। অথচ চিরস্থায়ী ঈদ মৃত্যুর পরের ঈদ অথবা সেই ব্যক্তির ঈদ যিনি নিজের জীবনেই নিজের উপরে এক মৃত্যু আনয়ন করেছে। অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্টির খাতিরে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত প্রত্যেকটি জিনিস কোরবানি করতে সে প্রস্তুত হয়ে যায়, অথবা অবিচল সৎকর্ম তাকে চিরস্থায়ী জীবন দান করে। অথবা আমাদের মনে রাখতে হবে, সৎকর্ম বা কর্ম কখনো শাস্তি নয়, বরং আমল হচ্ছে গাজা বা খোরাক। আর আধ্যাত্মিক জীবন বহাল রাখার জন্য এই খোরাকের প্রয়োজন, যেভাবে এই শারীরিক সুস্বাস্থ্যের জন্য বাহ্যিক খাবারের প্রয়োজন, অনুরূপভাবে যে একজন মানুষ যেন মানুষ খোরাকের দিকে খেয়াল রাখে যাতে তার স্বাস্থ্য ভালো থাকে। অর্থাৎ আধ্যাত্মিক খোরাক অর্থাৎ সেসব কর্ম যা আল্লাহ তাআলা আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, সেসব কর্ম আমাদের করতে থাকা উচিত এবং সেসব কর্মে ক্রমশ উন্নতি করা প্রয়োজন। বাহ্যিক ভাবে আমরা ইবাদতের সংখ্যা দেখি, ঈদের দিন আমাদের ইবাদত বেশি করতে হয়। ঈদের দিন পাঁচ নামাজের পরিবর্তে আমাদের ৬ বার নামাজ পড়তে হয়, এছাড়া খুতবাও শুনতে হয়। অতএব ইসলামী এবং আধ্যাত্মিক ঈদ কোন কাজ পরিত্যাগ করার নাম নয়, বরং কাজকে আরো বাড়ানোর নাম। এবং এই অনবরত কাজের যে ধারা, এটি পরবর্তী জগতেও চলে। কেননা একজন মুমিনের জন্য সেখানে চিরস্থায়ী ঈদ হবে, তার পুরস্কার ধ্বংস হবে না, সেখানেও সে পুরস্কার পাবে এবং সেখানে কাজ করতে হবে যে যা আল্লাহ চাইবেন। সূরা ইয়াসিনে এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা একটা শব্দ ধরতে পারিনি, ফাকেহুন শেষ শব্দ, অর্থাৎ জান্নাতে লোকেরা তারা সেদিন কাজে ব্যস্ত থাকবে, অর্থাৎ জান্নাতে গিয়ে তারা জিকরে ইলাহিতে ব্যাপৃত থাকবে, এটিও একটি কাজ। জান্নাতবাসীদের জন্য এটি কর্ম যা তারা সেখানে করবে এবং এর ফলেই তারা সেখানে চিরস্থায়ী জীবন লাভ করবে। অতএব যারা এই পৃথিবীতে বেঁচে থেকেই মরে যায়, তাদের পুরস্কার এই পৃথিবীতেই স্থায়ী হয়ে যায়। এমন মানুষ এই দুনিয়াতে ইয়ামুল বাস পরকাল এসে যায়, কালা আনজিরনি ইলা ইয়াওমে ইউবাসুন। শয়তান যখন বলেছিল যে আমাকে সেই দিন পর্যন্ত সুযোগ দেওয়া যখন তারা তাদের উঠিয়ে নেওয়া হবে, এখানে উঠিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আমি সেদিন পর্যন্ত তাদের প্ররোচিত করবো যেদিন তারা ইয়ামুল বাস পর্যন্ত না পৌঁছবে। কেউ এই জগতে লাভ করে, কেউ পরকালে লাভ করে এই ইয়ামুল বাস। আল্লাহ তাআলার যারা প্রিয় ভাজন তারা এই জগতেও লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়ামুল বাস, মহানবী সাল্লামের তো এই জগতেই এসে গিয়েছিল, তিনি তো এই জগতেই চিরস্থায়ী ঈদ লাভ করেছেন। আর এই ঈদ লাভ করার কারণে মহানবী সাল্লাম তার ইবাদত বন্দীকে ছেড়ে দিয়েছিলেন কি? সেসব আবশ্যক দায়িত্ব পালন করা তিনি ছেড়ে দিয়েছিলেন কি যা তার জন্য আবশ্যক করা হয়েছিল, আর উদাসীন হয়ে পড়েছিলেন কি? না, বরং প্রতিদিন তার কর্ম আরো বেড়ে গিয়েছে। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সেই দিন এসেছিল, তখন তার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পণ করেছিলেন তাকে ছেড়ে দিয়েছিলেন। না, ইসলাম প্রচারের কাজ কি তিনি পরিত্যাগ করেছিলেন? মানব সেবার কাজ তিনি পরিত্যাগ করেছিলেন কি? তিনি তার আগমনের আবির্ভাবের উদ্দেশ্য তো এগুলোই বর্ণনা করেছেন। না, বরং এসব কাজ ধীরে ধীরে আরো বেড়েছে, ক্রমশ বেড়েছে, আর এগুলো ধীরে ধীরে বেড়ে যাওয়ার কারণে তার আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। একজন সাধারণ মোমেন ঈদের দিন যদি সত্যিকার মোমেন হয়ে থাকে, তাহলে ঈদের দিন একটি অতিরিক্ত নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে সে আনন্দ অনুভব করে। কিন্তু যে ঈদের সত্যিকার মর্ম বুঝে না, ব্যুৎপত্তি রাখে না, যে ইবাদতের তত্ত্ব বুঝে না, সে কথাই বলবে যে আমাদের গলায় কি এক মুসিবত পড়েছে বা আমাদের কি বিপদের বিপদ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর। অনেকে বলেন যে এই যে কি এক সমস্যা আমরা পড়েছি, ঈদের দিন ৬ বেলা নামাজ পড়তে হবে, পাঁচ বেলা নামাজ পড়তাম, ৬ বার পড়তাম, ভালো কাপড় পরেছে, ভালো খাবার খেয়েছে, আনন্দ উদযাপন করেছে, পার্কে গিয়েছে,
কিন্তু
যাদের জন্য যারা ইয়ামুল বাস সম্পর্কে অনভিজ্ঞ তারা এই কাজকে বোঝা মনে করে। আমরা এই পার্থিব দৃষ্টিকোণ থেকে দেখি
ডক্টর ইঞ্জিনিয়ার রয়েছেন বা অন্যান্যরা দিন রাত কাজ করেও তারা আনন্দিত থাকেন। অনেকেই নিজের আয় উপার্জন ছাড়াও নিজের যে পেশা আছে তার ভিত্তিতে খেদমত করে আনন্দ পান। আমাদের ডাক্তাররা মানবসেবামূলক ক্যাম্প লাগিয়ে থাকেন পৃথিবীর সর্বত্র, আর তারা এটি নিয়ে আনন্দিত যে আমরা মানব সেবা করার সুযোগ পাচ্ছি। আমাদের ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী রয়েছেন যারা আফ্রিকা যান, ১৮ ঘন্টা অনেক সময় অনেক যুবক কাজ করেন এবং আনন্দিত হন, আর এই কাজ শেষ করে পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়ে যান। যদি তারা আনন্দিত না হন, উপভোগ না করেন, এটিকে পরের কাজ জন্য প্রস্তুতি নেওয়ার কথা না। তার প্রকৃত আনন্দ এতেই নিহিত যে মানুষ যেন ক্লান্ত না হয়, দিবারাত্র কাজ করেও কাজকে বোঝা মনে করা উচিত নয়, বরং আনন্দিত হওয়া উচিত, উপভোগ করা উচিত। আর এমন মানুষ অবশ্যই আনন্দিত হয়, তারা উপভোগ করে নিজেদের কাজকে, তারা এজন্য আনন্দিত যে তারা মানব সেবার সুযোগ পেয়েছেন। তাই নীতিগত কথা যে হৃদয়ের হৃদয় যদি স্বাচ্ছন্দ্যে কাজ করে, হৃদয়ে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে কাজ মানুষের আনন্দের কারণ হয়ে থাকে। যদি স্বাচ্ছন্দ্য না থাকে, স্বাচ্ছন্দ্য বোধ না করে, উপভোগ না করে, তাহলে প্রতিটি কাজে মানুষ কষ্ট পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের নামে রেখেছেন হৃদয়ের স্বাচ্ছন্দ্য, অর্থাৎ পূর্ণ ইমান সৃষ্টি হয় হৃদয়ের স্বাচ্ছন্দ্যের কারণে। তার প্রকৃত ঈদ সেটি যখন মানুষ কাজ করার সময় আনন্দ বোধ করে, উপভোগ করে, যেন কাজের কাছে বোঝা মনে হয়, ইবাদতের প্রতি স্থায়ী মনোযোগ তার জন্য আনন্দের কারণ হয়ে থাকে। আল্লাহ বা বন্দাদের জন্য কোরবানি বা ত্যাগ স্বীকার বা জামাতের ব্যবস্থাপনার জন্য কোরবানি ও ত্যাগ স্বীকার করা তার জন্য প্রশান্তির কারণ হওয়া চাই, আনন্দ এবং প্রশান্তির কারণ হওয়া উচিত। এগুলোকে যেন সে সমস্যা মনে না করে, তাহলে এমন মানুষ জীবনে স্থায়ী ঈদ আসে। এছাড়া ঈদ স্থায়ী হয় না, ঈদে ক্ষণস্থায়ী আনন্দ নিয়ে আসে তাদের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা কি অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন, জোর জবরদস্তি বা হঠাৎ করে ক্ষণিকের কোন কুরবানি তারা করেননি, বরং দীর্ঘকাল স্থায়ীভাবে তারা কুরবানি দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু এক সাহাবীর উল্লেখ রয়েছে যে তিনি শৈশবে ১২-১৩ বছর বয়সে কৈশোরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, তিনি অত্যন্ত আদরের সন্তান, কিন্তু ইসলাম গ্রহণের কারণে তার পিতামাতা যারা চরম বিদ্বেষী ছিল ইসলামের প্রতি, তার সাথে তারা দুর্ব্যবহার আরম্ভ করে। খাবারের সময় এলে তাকে মা তার সামনে সেভাবে খাবার ছড়িয়ে দিতেন যেভাবে কুকুরের সামনে কোনো খাবার দেওয়া হয়। এই ধারণায় যে যদি প্লেটে খাবার দেয়, প্লেট নোংরা হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে, এই ছেলের ইসলাম গ্রহণের কারণে এ ছিল তার মায়ের ব্যবহার। আমাদের কোন কোন আহমদের সাথেও পাকিস্তানে এমনই ব্যবহার হয়ে থাকে, যা অন্যরা করে মনে করে যে তাদেরকে আহমদীদেরকে আমাদের প্লেটে খাবার খেতে দেব না, প্লেট ময়লা হয়ে নোংরা হয়ে যাবে। অপবিত্র হয়ে যাবে। এই সাহাবি নিজ ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন, অবিচল ছিলেন। এই দৃঢ়তার কারণে পিতামাতা তাকে ঘর থেকে বহিষ্কার করে। যে ঘরে যদি আসতে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া পরিত্যাগ করো, বন্ধ করো। তিনি ইমানের দৃঢ়তার কারণে ঘর ছেড়ে দিয়েছেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে পরিত্যাগ করা তিনি পছন্দ করেননি। আর পরে ইথিওপিয়ার হিজরতে চলে যান, ইথিওপিয়ার দিকে হিজরতে যান। বেশ কয়েক বছর পর যখন ফিরে আসেন, মা সংবাদ পাঠিয়েছেন যে আমার পুত্র দেখা করতে চাই। কৈশোরের এক সন্তান পিতা মাতা থেকে বিচ্ছিন্ন, বেশ কয়েক বছর বাইরে থাকার কারণে হয়তো ভেবেছেন যে মা ডেকেছেন, তাই হয়তো মায়ের মন এখন কোমল নরম হয়ে গেছে, আর কোনো বিধিনিষেধ হয়তো থাকবে না। মায়ের সাথে দেখা করতে যান, মা বড় স্নেহের সাথে বুকে টেনে নেন ছেলেকে এবং বলে যে হে আমার পুত্র, আশা করি এখন তুমি আর সেই সাবির কাছে যাবে না। অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ ব্যবহার করেছে যে তার কাছে যাবে না। সেই সাহাবি তাৎক্ষণিকভাবে মায়ের বুক থেকে দূরে সরে দাঁড়ান এবং বলেন যে মা, আমি ভেবেছিলাম আমার দূরে চলে যাওয়ার কারণে তোমার হৃদয়ে যে হিংসা এবং বিদ্বেষ রয়েছে তা দূরীভূত হয়েছে, কিন্তু তোমার অবস্থা তো তাই দেখছি যা পূর্বে ছিল। আমি তোমার সন্তুষ্টির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করতে পারি না। এই কথা বলে মাকে ছেড়ে চলে আসেন, আর আজীবন আর মায়ের চেহারাও দেখেননি। তো প্রকৃত ঈদ সেটি যে ঈদে মানুষ কোন কাজ করতে গিয়ে আনন্দ পায়, কাজকে উপভোগ করে, কুরবানি বা ত্যাগ স্বীকার করার পরও সে সেটিকে কুরবানির জন্য সকল প্রকার অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকে। কোনদিন কাজকে পরিত্যাগের কথা আসে ভাবেও না, চিন্তাও করে না যে এই কাজ আমি ছেড়ে দেব। এই মকাম এবং এই মর্যাদা যখন কোন জাতি বা কোন ব্যক্তি হয়ে যায়, সে পরের শব্দটা বুঝিনি আমি, সে ধর্মীয় এবং জাগতিক সকল লক্ষ্য তার অর্জিত হয়। এই প্রকৃত ঈদের পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টির জন্যই তো মসীহ মওউদ এসেছিলেন, আর এটি প্রকৃত ঈদ যে ঈদ তিনি আমাদের মাঝে দেখতে চেয়েছেন বা দেখতে চাইতেন। আমরা যেন কোনো কাজকে বোঝা মনে করে পরিত্যাগ না করি, আর কোনো কোরবানি করতে যেন দ্বিধা না করি। আমাদের মাঝে অনেকে এমন আছে আল্লাহ তাআলার ফজলে, যারা এই কোরবানির ত্যাগের প্রেরণাকে বোঝে, ইবাদতের কথা এলে তারা প্রকৃত অর্থে ইবাদত করে আর আল্লাহ তাআলাকে এমন ভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। কিন্তু জামাতে এক্ষেত্রে এখনো অনেক মনোযোগের প্রয়োজন রয়েছে। যদি জামাতের সমষ্টিগত উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে। ঈদের পর সেই উৎসাহ, সেই আনন্দ এবং সেই উদ্দীপনা, আন্তরিকতা যেন থাকে ইবাদতের যা রমজানে ছিল। আমাদের অধিকাংশ, আমাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী অন্যান্য কুরবানির প্রকৃত অর্থ মর্ম বুঝে বা না বুঝলেও, বিশেষ করে তারা আর্থিক কুরবানি সবাই করে, আর এদিক থেকে এই আর্থিক কোরবানি বা এই ধরনের কোরবানিগুলো তাদের ইমানের উন্নতির কারণ হয়ে থাকে। অধিকাংশ মানুষ সময়ের কোরবানি এবং আর্থিক কোরবানি কোরবানিকে উপভোগ করে, কিন্তু কোরবান করে পাঁচ বেলা নামাজের প্রতি মনোযোগ দিয়ে নিজেদের আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করার প্রতি ততটা মনোযোগ নেই। তাই এদিকে অনেক বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন, যেন সেই সকল জান্নাতীদের আমরা অন্তর্ভুক্ত হতে পারি যারা আল্লাহর স্মরণে রত থাকে, যাদের প্রভাত ঈদ, তাদের সন্ধ্যা ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আমি আর্থিক কোরবানির কথা বলেছি, আর্থিক ত্যাগ স্বীকারের কথা বলেছি, কিন্তু জীবন উৎসর্গ বা প্রাণের কোরবানিও এই জামাত করছে। এই কোরবানি করে তারা খোদার সন্তুষ্টি অর্জন করছে। প্রায়শ আহমদেরা জীবনের প্রাণের নজরানা পেশ করছে, বিশেষ করে পাকিস্তানে, তা সত্ত্বেও তারা ইমানকে জলাঞ্জলি দিচ্ছে না। সম্প্রতি দুই মেয়ে এবং এক মহিলা আর্থিক কোরবানি করেছেন। সেই এলাকায় বসবাসকারী যত আহমদি ছিল তারা আর্থিক কোরবানিও করেছে, তাদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন দেয়া হয়েছে। আর এদিক থেকে পুরো এলাকা সেখান বা সেখানে বসবাসকারী যে মহল্লা রয়েছে, পাড়া রয়েছে, তাদের সবাই অসাধারণ ত্যাগ স্বীকার করেছে। যারা যারা প্রাণ উৎসর্গ করেছেন, যারা নিহত হয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা মারা যাননি, বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের প্রভুর কাছে, প্রভুর দৃষ্টিতে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয় আল্লাহর সন্নিধানে। তাই আল্লাহ তাআলা তাদেরকে এক বিশেষ মর্যাদা দিয়েছেন, শহীদের মর্যাদা, তারা সেই মর্যাদা লাভ করেছেন, যেখানে তাদের মর্যাদা উত্তরোত্তর উন্নীত হচ্ছে। আল্লাহ তাআলা তাদের কোরবানির ইতিবাচক ফলাফল, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের মাঝেও সেই প্রেরণা সৃষ্টি করুন, বা আমাদের জীবনেও যেন এর প্রতিফলন ঘটে, আমাদের সদস্যদের মাঝেও যেন তা প্রকাশ পায়। স্বজন থেকে পৃথক হওয়া, প্রিয়জনের বিয়োগ সামান্য বিষয় নয়, বিশেষ করে সে মায়ের দুঃখ, দুঃখের কথা কেউ ধারণা করতে পারে না, যার দুজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অত্যাচারীরা হত্যা করেছে। ধৈর্যের সাথে এই কোরবানি, এই দুঃখ সহ্য করা মায়ের জন্য অনেক বড় ব্যাপার, বিশেষ করে ঈদের একদিন পূর্বে যখন ঘটনা ঘটে, সে সময় এটি আরো বেশি কঠিন হয়ে যায়, যখন মা, সেই মায়ের যে মা সেই সন্তানের ঈদের আনন্দে ভাগী করার প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ তাআলা মায়েদেরকে এই সন্তানদের পক্ষ থেকে যারা দুঃখ দিয়েছে মাকে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে ধৃত করুন। দোয়া করুন এই দুঃখ ভারাক্রান্ত লোকদের দুঃখ দূর করার এবং ধৈর্য দেওয়ার ধৈর্য যেন আল্লাহ তাআলা তাদেরকে দেন। আর যে মাকে এই দুঃখ দেয়া হয়েছে, আল্লাহ তাআলা তাকে নেমুল বদল, অর্থাৎ এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সন্তান দিন, উত্তম সন্তান দান করুন। অনুরূপভাবে সেখানে যারা আহত, ক্ষতবিক্ষত আছেন, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ স্বাস্থ্য দেন, তাদের পূর্ণ স্বাস্থ্য বহাল হোক। এই তাদের একজন মহিলার অবস্থা খুবই শোচনীয়, তিনি অন্তঃসত্ত্বা, আর বাচ্চা ভ্রূণ ভিতরে মারা যায়, অপারেশন করে বের করে ফেলা হয়েছে, বের করা হয়েছে, জন্মের প্রসবের দিন বেশি দূরে ছিল না। অনুরূপভাবে আহমদীয়তার শহীদদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের কোরবানি গ্রহণ করে আল্লাহ তাআলা সত্তর অচিরেই অলৌকিক বিজয়ের নিদর্শন দেখান আল্লাহ তাআলা আহমদীয়তের পক্ষে, আহমদীয়তের অনুকূলে। এটাই সেই প্রকৃত ঈদ যা বিজয়ের ঈদ হবে, সেই ঈদের জন্যই আল্লাহ তাআলা হযরত মুসলিমকে পাঠিয়েছেন। বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন, আর্থিক ত্যাগ স্বীকার যারা করে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা সকল কোরবানিকারীদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন। অসুস্থ এবং দরিদ্র যারা আছে ওয়াকফে জিন্দেগি, বা যারা স্বেচ্ছাসেবা দিয়ে থাকে, তাদের সবাইকে দোয়ায় স্মরণ রাখুন। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলের যত অভাব আছে, অনটন আছে, সমস্যা আছে, তা দূরীভূত করুন। বিশেষভাবে এই দোয়া করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শিক্ষা ষোলো আনা মেনে চলার তৌফিক দেন, এবং এভাবে প্রকৃত ঈদ যেন আমরা উদযাপন করতে পারি, যেন আমরা সেই ঈদ দেখার সৌভাগ্য লাভ করি যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা পৃথিবীতে উড্ডয়নের কারণ হয়ে থাকে। আর প্রকৃত আনন্দ আসলে তখনই লাভ হয়। ঈদ উদযাপন একটি সাময়িক আনন্দ, এই জন্য আমি বানানো শব্দ ব্যবহার করেছি। ঈদ মানানা বা ঈদ উদযাপন সেটিকে বলা হয় যা স্থায়ীভাবে মানুষকে নেক কর্মের উপর প্রতিষ্ঠিত রাখে, নেক কর্মের প্রতি মানুষ মনোযোগী থাকে স্থায়ীভাবে, আর এই দিক সত্যিকার অর্থে উদযাপিত হয়, আর এটি আমাদের প্রকৃত উদ্দেশ্য, আর এটি এটি হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন দোয়া হবে, আমি যেভাবে বলেছি যে কথাগুলো বলছি সেইগুলো দোয়া স্মরণ রাখবেন, আর পৃথিবীর সকল আহমদী আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছে। আল্লাহ তাআলা এই ঈদ সকল অর্থে আমাদের জন্য কল্যাণকর করুন, আর সকল দুঃখ এবং বেদনা থেকে আমাদের মুক্তি দিন, এবং প্রকৃত ঈদ আমাদেরকে প্রকৃত ঈদের ভাগই করুন, বা প্রকৃত ঈদ যেন আমাদের জীবনে আসে।
Alhamdulillah, nahmadu wa nasta'inu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ.
دعا کر لیں আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।